ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গি বিরোধী দেশব্যাপী যে বিশেষ অভিযান পুলিশ চালাচ্ছে তাতে ব্যাপক হারে ধরপাকড় চলছে। পুলিশের কেন্দ্রীয় দপ্তরের বক্তব্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত 48 ঘন্টায় 5,700 জনকে আটক করা হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে অপহৃত হয়েছিলেন আগা খান ফাউন্ডেশনে কর্মরত কলকাতার মহিলা জুডিথ ডিসুজা, কিন্তু রবিবারও তার কোন রকম খবরাখবর নেই।
ঢাকা থেকে জহুরুল আলম।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন আগামী জুন মাসে সমাপ্ত হতে যাওয়া 2015-16 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে 7.05%।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। রবিবার খুব ভোরে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে একটি নৈশ ক্লাবে এক বন্দুকধারী গুলি চালিয়ে 50 জনকে হত্যা করে। আফগান বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ওমর সিদ্দিকি মতিনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ ভবনটিতে চড়াও হয়ে ক্লাবের আটকে পড়া অতিথিদের উদ্ধার করে ও বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। আহত হয়েছে 53 জন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর এক কর্মকর্তা বলেন ব্যাপক হত্যাকাণ্ডের এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা বলে তদন্ত করা হচ্ছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে অবহিত করছেন সন্ত্রাস দমন ও অন্তর্বর্তী নিরাপত্তা উপদেষ্টারা। সমকামী ওই ক্লাবের ফেসবুক পেজে মর্মান্তিক ওই ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। সেখানে রাত 2টায় বলা হয় সবাই আপনারা পালস ক্লাব থেকে বেরিয়ে যান এবং দৌড়তে থাকুন। এর আগে FBI এর অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট রনাল্ড হপার ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে গুলিচালনার ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সেই প্রশ্নের জবাবে বলেন তদন্ত সংস্থা এই ইঙ্গিত পেয়েছে যে ওই ব্যক্তির বিশেষ কোনো মতাদর্শের দিকে আগ্রহ ছিল। আমাদের অনুষ্ঠানে এ সম্পর্কে ডক্টর জিল্লুর রহমান খানের সাক্ষাৎকার রয়েছে, বিশ্ব সংবাদের পরে শুনবেন। জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত লিবিয়ার ঐক্য সরকার দাবি করছে যে দমন অভিযানে উপকূলীয় শহর সিরতে থেকে তারা ইসলামিক স্টেট চরমপন্থীদের প্রায় হটিয়ে দিয়েছে। তাদের এই দাবি এটাই প্রতীয়মান করছে যে তারা অবশেষে তাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারছে। আক্রমণ অভিযানের ফলে গত 3 দিনে তারা দ্রুত অগ্রগতি সাধন করেছে। এতে এই আশার সঞ্চার হচ্ছে যে জাতীয় ঐক্য সরকার হয়তো এই সাফল্যের প্রেক্ষিতে নতুন লিবিয়ান সেনাবাহিনী গড়তে পারবে এবং দেশের পূর্বাঞ্চলে এক প্রতিদ্বন্দ্বী সরকারের অনুগত মিলিশিয়া বাহিনীকে সপক্ষ ত্যাগ করতে তারা উৎসাহ দেবে। কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে ঐক্য সরকারের কর্তৃত্ব বিচ্ছিন্নভাবে বজায় রয়েছে। এ সপ্তাহান্তে ত্রিপোলির অভিশংসক এই খবর নিশ্চিত করেছেন যে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত প্রায় 12 জন সেনার দেহ পাওয়া গেছে। তারা আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই নিহত হন। জঙ্গি বিরোধী যে বিশেষ অভিযান পুলিশ বাংলাদেশে চালাচ্ছে তাতে রবিবার সকাল পর্যন্ত 48 ঘন্টায় পুলিশের বক্তব্য অনুযায়ী 5,700 জনকে আটক করা হয়েছে, জানাচ্ছেন আমির খসরু তার প্রতিবেদনে।
গত 2 দিনে সারা দেশে 5,700 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 2 দিনে জঙ্গি সন্দেহে 85 জনকে আটক করা হয়। দ্বিতীয় দিন জঙ্গি সন্দেহে 48 জনকে আটক করা হয়েছে। বিপুল সংখ্যায় এই গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান এই আশঙ্কায় শঙ্কিত যে অভিযানে যেন আটক বাণিজ্য শুরু না হয়। তবে পুলিশের IG বলেছেন সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া কাউকে আটক করা হচ্ছে না। এদিকে গত 5 জুন নাটোরে দুর্বৃত্তদের হামলায় নিহত খ্রিস্টান ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ঢাকা নাটোর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দিয়ে ওই হুমকির লেখা সম্বলিত কাফনের কাপড় পাঠানো হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউর জাসদ অফিসের গেইটে প্যাকেট করা অবস্থায় ওই কাফনের কাপড়টি পাওয়া যায় বলে মন্ত্রী ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন। তবে কে বা কারা পাঠিয়েছেন সে বিষয়টি মন্ত্রী বা পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে অপহৃত হন আগা খান ফাউন্ডেশনে কর্মরতা কলকাতার মহিলা জুডিথ ডিসুজা। আজ রবিবারেও তার কোনো খোঁজ খবর নেই, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলে অপহৃত হয়েছিলেন আগা খান ফাউন্ডেশনে কর্মরত কলকাতার মহিলা জুডিথ ডিসুজা, কিন্তু রবিবারেও তার কোন রকম খবরাখবর পাওয়া যায়নি। তার কলকাতার বাড়িতে বৃদ্ধ, অসুস্থ বাবা মা, দাদা ও বোন উদ্বেগে প্রহর গুনছেন। কোন সংগঠনই এই অপহরণের দায় নেয়নি, মুক্তিপণও চায়নি কেউ। কাবুল প্রশাসন আর ভারতীয় দূতাবাসের ধারণা, অপহরণের পেছনে মাঝারি কোনো জঙ্গি গোষ্ঠী থাকতে পারে। অপহরণের পর প্রথম দিকে কিছুদিন পুলিশ খুবই সক্রিয় থাকে, তাহলে কি উত্তেজনা কিছুটা জুড়িয়ে গেলে তখনই জঙ্গি গোষ্ঠীটি নিজেদের আর্থিক দাবি দাওয়া নিয়ে দর কষাকষি শুরু করবে? আগা খান ফাউন্ডেশন আর পরিবারের কাছেই টাকা চেয়ে ফোন আসবার সম্ভাবনা, সকলেই এখন সেই ফোন আসবার প্রতীক্ষায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন আগামী জুন মাসে সমাপ্ত 2015-16 অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হার দাঁড়াবে 7.05%। জানাচ্ছেন ঢাকা থেকে জহিরুল আলম তার প্রতিবেদনে।
রবিবার ঢাকায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BVS এর সাময়িক হিসেব অনুযায়ী বিগত 2014-15 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 6.55%। তিনি বলেন, BVS এর সাময়িক হিসেব অনুযায়ী 2015-16 অর্থবছরে মাথাপিছু গড় জাতীয় আয় $1,466 উন্নীত হয়েছে, যা গত অর্থবছরে ছিল $1,316। তবে বিশ্বব্যাংক ইতিপূর্বে এক পূর্বাভাসে বলেছে 2015-16 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে 6.7%। বাংলাদেশ চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করেছিল 7%। বিশ্বব্যাংকের দেয়া সর্বশেষ তথ্য মোতাবেক দক্ষিণ এশিয়া অঞ্চলে 2015 সালে গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 7%, যা বিশ্বের উন্নয়নশীল অঞ্চলগুলোর মধ্যে দ্রুততম। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে হেজিং বা র্যাগিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, জানাচ্ছেন কলকাতা থেকে পাঠানো প্রতিবেদনে পরমাশিস ঘোষ রায়।
শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গে র্যাগিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। 11 দফা শাস্তির বিধান দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে একটি পোস্টার। অভিযুক্তকে আলাদা করে চিহ্নিত করা না গেলে শাস্তি হতে পারে প্রশ্রয়দাতাদেরও। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পড়ুয়াদের সচেতন করতেই সরকারের এই পদক্ষেপ। তার বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র্যাগিং মুক্ত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর এবং তাদের এই মুহূর্তে শাস্তির বিধান সরকারের জারি করা একটি পোস্টার। রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত 600 কলেজ, সরকারি ও বেসরকারি 100টি ইঞ্জিনিয়ারিং কলেজে সরকারের তরফে পাঠানো হচ্ছে এই পোস্টার। পোস্টারে উল্লেখ করা হয়েছে 11 দফা শাস্তির কথা। সরকারের নির্দেশ, যেসব জায়গায় ছাত্রদের বেশি যাতায়াত সেখানেই টাঙাতে হবে এই পোস্টার। ইতিমধ্যেই পোস্টার লাগানো হয়েছে প্রেসিডেন্সির ক্যাম্পাসে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী অভিযানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট এবং রিপাবলিকানদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। শনিবার পেনসিলভেনিয়া রাজ্যের পিটসবার্গে এবং ফ্লোরিডা রাজ্যের ট্যাম্পায় তিনি নির্বাচনী সমাবেশ করেন। পিটসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গরমে 2000 মানুষের সমাবেশে ট্রাম্প বলেন, আমি দেখতে চাই যে রিপাবলিকান নেতৃত্ব বলিষ্ঠ হবে, বুদ্ধিদীপ্ত হবে। তিনি রিপাবলিকান নেতাদের সতর্ক করে দেন যে প্রতিনিধি পরিষদে এবং সেনেটে দলের অনেক সদস্য হয়তো তাদের আসন হারাবেন। ট্রাম্প বলেন, আমি জিতে যাব কিন্তু অনেকে জিতবেন না। ওদিকে ডেমোক্রেটিক দলের লোকজন ঐক্যবদ্ধ হচ্ছেন বলে মনে হচ্ছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ক্লিনটন ভোটারদের এক সমাবেশে বলেন, আমাদের মহান হতে হলে আমরা ছোট হতে পারি না। ফিফার সূত্রে বলা হয়, শনিবার ফ্রান্সের 2টি শহরে ফুটবল খেলার সময় গণ্ডগোলকারীরা সহিংস ঘটনায় অংশ নেয়। আন্তর্জাতিক ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল খুব কড়া ভাষায় সহিংসতার সমালোচনা করে। মার্সাইয়ে স্টেট ভেলোড্রোমে এবং তার আশেপাশে ব্রিটিশ ও রুশ ফুটবল ভক্তরা মারপিট করলে 35 জনের বেশি আহত হয়। ইউরোপীয় কাপ প্রতিযোগিতা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর রুশ সমর্থকরা ইংরেজ সমর্থকদের উপর চড়াও হয়, ভক্তরা পাঁচিল পার হয়ে পালাতে চেষ্টা করে। বিশ্ব সংবাদ শেষ হল।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। একটু আগে বিশ্ব সংবাদী যেমনটি শুনেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত 50 জন নিহত এবং 53 জন আহত হয়েছেন। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, বন্দুকধারীর নাম ওমর সিদ্দিকি মতিন। তিনি আফগান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। পুলিশের গুলিতে তিনি নিহত হন। অরল্যান্ডোতে রয়েছেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক রোজবুশ স্কলার ডক্টর জিল্লুর রহমান খান। এই ঘটনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তাৎপর্য নিয়ে তার সাথে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
প্রফেসর জিল্লুর রহমান খান, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার শহরে ফ্লোরিডার অরল্যান্ডোতেই আজ রবিবার ভোরে এক বন্দুকধারী সমকামীদের একটি নৈশ ক্লাবের ভিতরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে এ পর্যন্তই আমরা জানতে পেরেছি 50 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, এবং ওই হত্যাকারী, ওই সন্ত্রাসী যাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করা হচ্ছে, এবং এখনও অবধি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই পুরো ঘটনাটাকে সন্ত্রাসী হত্যাকাণ্ড বলেই চিহ্নিত করছে, এবং ওই ব্যক্তির পরিচয় যেটা আমরা এ পর্যন্ত জানতে পেরেছি তাতে বলা হচ্ছে যে ওই ব্যক্তির নাম ওমর সিদ্দিকি মতিন, যুক্তরাষ্ট্রের নাগরিক, আফগান জন্মসূত্রে, আফগানিস্তানের লোক। তো আপনি এ ব্যাপারটা এখনো পর্যন্ত স্থানীয়ভাবে কি জানতে পারলেন?
স্থানীয়ভাবে জানছি যে ওই জায়গাটা কর্ডন অফ হয়েছে। আমার মেয়ে আমাকে সকালে খবর দিলেন, ওয়াসিম আমার মেয়ে, তো ও বললে যে ওই জায়গাটা কর্ডন অফ হয়েছে, কিন্তু এমনি নর্মালাইজেশন, অরল্যান্ডো চলাফেরা কোনো ঝামেলা নেই, মানুষের গাড়ি চালাচ্ছে, শুধু ওই নাইট ক্লাবের এটা একটা টপ সিকিউরিটি কর্ডন অফ হয়ে গেছে, এবং নাইট ক্লাবে যারা কাজ করছিল তারা 20 জন মারা গেছে, আর যারা গেস্ট ছিল তাদের মধ্যে 30 জন, এই 50 জন মারা গেছে।
জি, আমরা বিভিন্ন খবরাখবরে, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে জুন মাসটাকে যখন কিনা বিশ্বের বিভিন্ন শহর নগরে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সসেক্সুয়াল ইত্যাদিদের, এলজিবিটি, এদের একটা উৎসবকালীন মাস হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তখনই এটা ঘটল। এবং এই ব্যক্তির পরিচিতি নিয়ে আলোচনাকালে শোনা যাচ্ছে যে এই ব্যক্তির শরিয়া আইন ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল, তো এ ব্যাপারে কিছু শুনেছেন আপনি?
না, এবারবার শুনিনি, কিন্তু এবার আমাকে একটা বলবো যে 9/11 এর সময় আমাকে ইন্টারভিউ নিয়েছিল বিবিসি, তারপরে এনবিসি, সিবিএস, যা যার আছে ইন্টারভিউ নিয়েছিল, কারণ আমার নামটা হচ্ছে ডক্টর খান, জিল্লুর খান। ওরা বলেছে ইউ আর এ মুসলিম and you are chairman of a political science department of a major university.
Ji.
So then you should give us your view. Ji. So ami shei shomoy ja bolechi ekhon apnake bolchi je erokom kaaj jara kore tara manush hishebe chinnito kora jay na, tara omanush, they are inhuman, tara apni tara musliman o na, christian o na, hindu o na, buddhist o na, kichu na, tara manush na, bujhte parechen? Ar eita ওই রিলিজিয়নটা হচ্ছে স্ট্রং আইডিওলজি, এটা তারা ইউজ করে ফর পার্সোনাল পারপাসে, নিজের উদ্দেশ্য, নিজের উদ্দেশ্য প্রতিশোধ একটা, হয়তো নাইট ক্লাবে কাজ করতো লোকটা, কিছু একটা ঝামেলা হয়েছে, এই একটা প্রতিশোধের ব্যাপার হতে পারে, আবার নিজেরা হয়তো নিজের ফ্যামিলির মধ্যে অনেক গোলমাল হওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে, মাথাও খারাপের ব্যাপারে শুনেন, এইখানে বহু লোকেরই মাথার গোলমালের জন্য তারা খুন খারাপই করছে। এই চার্চে গিয়ে একটি ছেলে নিরীহ মানুষদের মারলো, আপনার সাউথে সান বার্নার্ডিনোতে হাজবেন্ড ওয়াইফ মারলো, তো তারা, তাদের তো নিশ্চয়ই একটা ঝামেলা, তাদের একটা সিরিয়াস ঝামেলা আছে। এবং এখানে আমি বলবো যে পলিটিক্যালি আপনি যদি চিন্তা করেন, আইসিস কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মিডল ইস্টে, আইসিস এবং আমেরিকা এবং রাশিয়া দুটো দেশেই তারা আইসিস কে
সরিয়ে দেওয়ার চেষ্টা।
জি, আপনি আইসিসের কথা তুললেন, আপনি কি মনে করেন যে আইসিসের হাত এখন মধ্যপ্রাচ্য থেকে অটলান্টিকের পারেও প্রসারিত হচ্ছে?
শুনুন, এই ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেটের জন্য অনেক অ্যাডভান্স হচ্ছে, কিন্তু ডাউনসাইডও আছে ইন্টারনেটে। ইন্টারনেটের মাধ্যমে আইসিস রিক্রুট করে, এই যে মাথা খারাপ যারা ছেলেমেয়েরা আছে ইউরোপে আমেরিকায়
অপ্রকৃতিস্থ,
হ্যাঁ, এবং এই আইসিস ইন্টারনেটের ভেতর দিয়ে রিক্রুট করেছে, এটা আপনাকে বলে রাখি। সুতরাং এটা ডাউনসাইড অফ ইন্টারনেট, এই আইসিস সেটা খুব ভালোভাবে ইউজ করছে। এবং ইন্টারনেটে আইসিসের মানে কন্ডিশন হচ্ছে যে ইন্টারনেট যদি আপনি মাস্টারি না করেন তাহলে আইসিসে আপনি যোগ দিতে পারবেন না, বুঝতে পারছেন?
জি, আমরা বলবো যে আমাদের এখন সন্ত্রাসবাদ নিয়ে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং এই কাজটা বিশেষ কোনো দেশ এককভাবে করলে চলবে না, সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে।
এটা হচ্ছে একটা হিউম্যান এফোর্ট বলবো, বুঝলেন, মনুষ্যত্বের জন্য সবাইকে একসঙ্গে এই ব্যাপারে এগিয়ে যেতে হবে, যাতে এরকম নিরীহ মানুষ এরকম ভাবে মারা না যায়। এই সেন্ট বার্নার্ডিনো হয়েছে, এখানে আপনার হলো, আপনার চার্চে হয়েছে, এই নিরীহ মানুষ যাতে মারা না যায় এটা এগিয়ে যেতে হবে। এবং এর সবাই এটা একটা দায়িত্ব যে তারা যদি মনে করে যে কারোর কোনো মাথা খারাপের দিকে যাচ্ছে এবং তারা এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে, তার দায়িত্ব হচ্ছে এটা হসপিটালে গিয়ে রিপোর্ট করা, পুলিশকে রিপোর্ট করা, অন্য কাউকে সিকিউরিটি এজেন্সিকে রিপোর্ট করা, এটা তাদের দায়িত্ব, এটা আমি বলে রাখবো।
জি, এই ঘটনার পরে এখন আমাদেরকে সবাইকেই মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমাদেরকে সবাইকেই এখন সজাগ থাকতে হবে, এবং কোথায় কি ঘটছে না হচ্ছে ইত্যাদি আইন রক্ষাকারী বাহিনীকে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে এই ব্যাপারে। এটা আমাদের সবারই এখন সামাজিক দায়িত্ব। তো আমরা এখনো পর্যন্ত জানি না যে এই সংখ্যা, মৃতের সংখ্যা আরো বাড়বে কি না, এই পরিস্থিতি শেষ পর্যন্ত কতটা ভয়ঙ্কর ছিল সেটাও আমরা আস্তে আস্তে আরো জানতে পারবো। এই মুহূর্তে খুব পরিষ্কারভাবে সব কিছু জানা যাচ্ছে না। তো আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনুষ্ঠানের এ পর্যায়ে বিশ্ব শিশু শ্রম দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টিং সেন্টার এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় নির্মিত একটি প্রতিবেদন।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের তথ্য অনুসারে বাংলাদেশে 18 বছরের নিচে প্রায় 70 লাখ শিশু শ্রমে নিয়োজিত রয়েছে। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করছে প্রায় 20 লাখ শিশু। এমন বাস্তবতায় উৎপাদন থেকে পণ্য ভোগ, শিশু শ্রম বন্ধ হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 12 জুন অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরকারি ও বেসরকারি নানা আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করছে। উৎপাদন প্রক্রিয়ার সকল স্তরে শিশু শ্রম নিরসন করার উপর গুরুত্ব দেওয়াটি বেশ সময়োপযোগী হয়েছে বলে মনে করেন বিলসের সহকারী নির্বাহী পরিচালক সুলতানউদ্দিন আহমেদ। তিনি বলেন,
সাধারণত কারখানায় কর্মরত অবস্থায় শিশুদের অবস্থাগুলো আমরা জানি, কিন্তু একটি পণ্য উৎপাদন প্রক্রিয়ার একদম বিভিন্ন স্তরে শিশুরা যে ব্যবহৃত হয় এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন ভাবে নজরে আসে না। যেমন একটি উদাহরণ যদি দিই যে ইলেকট্রনিক সামগ্রী যে সমস্ত বহুজাতিক কোম্পানি তৈরি করে, তাদের হয়তো মূল যে কারখানা সেখানে হয়তো শিশু শ্রম নেই বা থাকলেও সেটা নিরসনের জন্য তারা চেষ্টা করে, কিন্তু তাদের পণ্যটি পরিবহন করে যে শ্রমিক, সেই ট্রাক ড্রাইভারের হেল্পার একজন শিশু শ্রমিক, সেই পণ্যটি বিক্রি করে যে সেই দোকানে হয়তো একজন শিশু শ্রমিক মশার কাজ করতেছে, ওই শিশুটির প্রতি কিন্তু কোনো নজর দেওয়া হচ্ছে না।
শিশু শ্রম নিরসনে কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন,
যে সমস্ত প্রতিষ্ঠান শিল্পে বৈদেশিক চাপ আছে বা যেগুলো চোখে দেখা যায় সেখান থেকে শিশু শ্রম নিরসন অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু তাতে শিশু শ্রম ঝুঁকিপূর্ণ এবং আরো অধিকতর খারাপ কাজে নিয়োজিত শ্রমিক শিশুদেরকে কিন্তু রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই বর্জ্য পুরানো, কৃষি, গ্রামীণ অর্থনীতি, এই সমস্ত ক্ষেত্রে শিশুদের দিকে নজর দিতে হবে।
শিশু শ্রম নিরসনের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে উল্লেখ করে তিনি বলেন,
ফুচকাটা মূলত শহর ভিত্তিক এবং এক ধরনের প্রচারণা ভিত্তিক, কিন্তু আসলে হওয়া উচিত যে কি সেটি হচ্ছে শিশুর জন্য দক্ষতা বৃদ্ধি এবং পড়াশোনার একটি ক্ষেত্র তৈরি করা। এটি কিন্তু ওইভাবে আমরা উদ্যোগ নিয়ে সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠানগুলো সম্মিলিত ভাবে যদি এমন আনুষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে না তোলে যেখানে একটা শিশু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করতে পারবে, পাশাপাশি তার দক্ষতা বৃদ্ধিমূলক সে প্রশিক্ষণ পাবে, যাতে 18 বছর হয়ে যাওয়ার সাথে সাথে সে একটি কাজ পায়। সে যদি কাজ না পায় তাহলে কিন্তু তাকে আপনি শিশু শ্রম থেকে আমরা কখনোই বের করে আনতে পারবো না।
জাতীয় শিশু নীতি 2011 অনুসারে 5 থেকে 18 বছরের শিশু কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। আর শ্রম আইন বলছে 5 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের কাজে নিয়োগ দেওয়া দণ্ডনীয় অপরাধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিশু শ্রম নিরসনে আইন প্রণয়নই যথেষ্ট নয়, প্রয়োজন আইনের বাস্তবায়ন নিশ্চিত করা। আঙ্গুন্নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের 2015 সালের বার্ষিক সন্ত্রাসের রিপোর্টে জানানো হয়েছে যে আইএসএল সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বব্যাপী এখনও সর্বোচ্চ হুমকি হয়ে রয়েছে। 2015 সালে তাদের ক্ষতি সত্ত্বেও আইএসএল গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বৃহৎ এলাকা এখনও নিয়ন্ত্রণ করে চলেছে। ইরাক ও সিরিয়ায় আঞ্চলিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে 2015 সালের বসন্তে সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছালেও তারা তার পরপরই এলাকা হারাতে শুরু করে। 2015 সালের মে মাসের পর আইএসএল জঙ্গি গোষ্ঠী ইরাকে বড় ধরনের কোনো লড়াইয়ে জয়ী হয়নি এবং বছরের শেষ ভাগে আইএসএল গোষ্ঠী ইরাকে যা নিয়ন্ত্রণ করত তার 40% অঞ্চল তাদের কাছ থেকে মুক্ত করা হয়। 2016 সালে আরও এলাকা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ত্রাস বিরোধী তৎপরতায় ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর জাস্টিন সেবরেল বলেন, গত বছর সন্ত্রাস বিরোধী তৎপরতায় প্রধান দুটি ধারা পরিলক্ষিত হয়েছে। প্রথমটি হচ্ছে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় বর্ধিত হারে আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় সাধন। যুক্তরাষ্ট্র সরকার আইজেলদের বিরুদ্ধে লড়তে বিশ্বময় কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছে। অন্য এক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামকে মোকাবেলা করতে লেক শ্যাড বেসিনের দেশগুলির তরফে মাল্টিন্যাশনাল জয়েন্ট টাস্ক ফোর্স গঠন এবং আফ্রিকা শৃঙ্গের দেশগুলির তরফে সোমালিয়ার আশবাব জঙ্গিদের বিরুদ্ধে সমন্বিত প্রয়াস নেওয়া চলমান সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবং একাধারে সমন্বিত প্রয়াসের প্রয়োজনীয়তার প্রতি বর্ধিত সমর্থন এবং তা কার্যকর করতে রাজনৈতিক সদিচ্ছাও উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে বিবেচিত হবে। সিরিয়া ও ইরাকের সংঘাতে আইজেলদের সঙ্গে যোগ দিতে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের সরবরাহ ও প্রবেশের বেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ভুক্ত দেশগুলিকে মৌলিক সংস্কার সাধন করতে দেখা গিয়েছে। সেই প্রয়াসে 2014 সালের সেপ্টেম্বর মাসে নেয়া জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল প্রস্তাব 2178 বড় ধরনের ভূমিকা রেখেছে। সেই প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে 45টি দেশ আরও সঠিকভাবে বিদেশি যোদ্ধাদের শনাক্ত এবং বিচার উপলক্ষে বর্তমান আইনগুলির সংস্করণ ও নবায়ন করেছে। দ্বিতীয় যে ধারা তা হচ্ছে বিশ্বময় বর্ধিত উপলব্ধি যে সন্ত্রাসবাদ নির্মূলের প্রয়াসে সফলতার জন্য সরকারসমূহ, ব্যক্তিগত খাত, সুশীল সমাজ এবং ধর্মীয় নেতাদের সবাইকে একত্রে কেন তারা উগ্রপন্থী সন্ত্রাসী পদে বেছে নেয় এবং সন্ত্রাসী গোষ্ঠীতে নিয়োগের কারণগুলি নির্ধারণ করতে হবে। ভারপ্রাপ্ত সমন্বয়কারী সিবরেল বলেন, তার কথায় সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল বিশেষত ইরাক ও সিরিয়ায় আইজেলদের দখলিত বড় মাপের এলাকা হ্রাস করা এবং বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের কাছে অর্থ সাহায্য বন্ধে আন্তর্জাতিক সমাজ গুরুত্বপূর্ণ সফলতা পেয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে আমাদের অংশীদার দেশগুলির ক্ষমতা বৃদ্ধিতে এবং উগ্র সন্ত্রাসবাদের অন্তর্নিহিত কারণ খুঁজতে দীর্ঘমেয়াদী প্রয়াসে আমরা আমাদের সহায়তা প্রদান অব্যাহত রাখব।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
রবিবার খুব ভোরে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে একটি নৈশ ক্লাবে এক বন্দুকধারী গুলি চালিয়ে 50 জনকে হত্যা করে। আফগান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ওমর সিদ্দিকি মতিনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ ভবনটিতে চড়াও হয়ে ক্লাবের আটকে পড়া অতিথিদের উদ্ধার করে ও বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। আহত হয়েছে 53 জন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর এক কর্মকর্তা বলেন, ব্যাপক হত্যাকাণ্ডের ওই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা বলে তদন্ত করা হচ্ছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ বিষয়ে অবহিত করেছেন সন্ত্রাস দমন ও অন্তর্বর্তী নিরাপত্তা উপদেষ্টারা। সমকামী ক্লাবের ফেসবুক পেজে মর্মান্তিকে ওই ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। সেখানে রাত 2টায় বলা হয়, সবাই আপনারা পালস ক্লাব থেকে বেরিয়ে যান এবং দৌড়তে থাকুন। এর আগে FBI এর অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট রনাল্ড হপার ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে গুলিচালনার ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সে প্রশ্নের জবাবে বলেন, তদন্ত সংস্থা এই ইঙ্গিত পেয়েছে যে ওই ব্যক্তির বিশেষ কোনো মতাদর্শের দিকে আগ্রহ ছিল। জাতিসংঘের মধ্যস্থতায় গঠিত লিবিয়ার ঐক্য সরকার দাবি করছে যে দমন অভিযানে উপকূলীয় শহর সিরতে থেকে তারা ইসলামিক স্টেট চরমপন্থীদের প্রায় হটিয়ে দিয়েছে। তাদের এই দাবি এটাই প্রতীয়মান করছে যে তারা অবশেষে তাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারছে। আক্রমণ অভিযানের ফলে গত 3 দিনে তারা দ্রুত অগ্রগতি সাধন করেছে। এতে এই আশার সঞ্চার হচ্ছে যে জাতীয় ঐক্য সরকার হয়তো এই সাফল্যের প্রেক্ষিতে নতুন লিবিয়ান সেনাবাহিনী গড়তে পারবে এবং দেশের পূর্বাঞ্চলে এক প্রতিদ্বন্দ্বী সরকারের অনুগত মিলিশিয়া বাহিনীকে স্বপক্ষ ত্যাগ করতে তারা উৎসাহ দেবে। কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে ঐক্য সরকারের কর্তৃত্ব বিচ্ছিন্নভাবে বজায় রয়েছে। এ সপ্তাহান্তে ত্রিপোলির অভিশংসক এই খবর নিশ্চিত করেছেন যে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত প্রায় 12 জনের সেনার দেহ পাওয়া গেছে। তারা আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই নিহত হন। ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স, যিনি দীর্ঘ কয়েক মাস ধরে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়েছেন, তিনি বলেছেন সবশেষ প্রাথমিক নির্বাচনের পর তিনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি সিদ্ধান্ত নেবেন তিনি প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কিনা। মঙ্গলবার ওয়াশিংটন DC শেষ প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী অভিযানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। শনিবার পেনসিলভেনিয়া রাজ্যের পিটসবার্গ এবং ফ্লোরিডা রাজ্যের ট্যাম্পায় তিনি নির্বাচনী সমাবেশ করেন। পিটসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গরমে 2000 মানুষের সমাবেশে ট্রাম্প বলেন, আমি দেখতে চাই যে রিপাবলিকান নেতৃত্ব বলিষ্ঠ হবে, বুদ্ধিদীপ্ত হবে। তিনি রিপাবলিকান নেতাদের সতর্ক করে দেন যে প্রতিনিধি পরিষদে এবং সেনেটে দলের অনেক সদস্য হয়তো তাদের আসন হারাবে। ট্রাম্প বলেন, আমি জিতে যাব কিন্তু অনেকে জিতবেন না। ট্রাম্প ট্যাম্পাতে দেশের প্রতি তার ভালোবাসা কত তা প্রকাশের জন্য ট্রাম্প একটি আমেরিকান পতাকা জড়িয়ে ধরেন। ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন তিনি এই বলে যে ক্লিনটন অসৎ এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ইমেলের অপব্যবহার করেছেন। ট্রাম্প রিপাবলিকান সেনেট প্রার্থীদের সমালোচনা করেন যেহেতু তারা তাকে সমর্থন দেননি। ফিফার সূত্রে বলা হয়, শনিবার ফ্রান্সের 2টি শহরে ফুটবল খেলার সময় গণ্ডগোলকারীরা সহিংস ঘটনায় অংশ নেয়। আন্তর্জাতিক ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল খুব কড়া ভাষায় সহিংসতার সমালোচনা করে। মার্সাইয়ে স্টেড ভেলোড্রোমে এবং তার আশেপাশে ব্রিটিশ ও রুশ ফুটবল ভক্তরা মারপিট করলে 35 জনের বেশি আহত হয়। ইউরোপীয় কাপ প্রতিযোগিতা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর রুশ সমর্থকরা ইংরেজ সমর্থকদের ওপর চড়াও হয়। ভক্তরা পাঁচিল পার হয়ে পালাতে চেষ্টা করে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবির উদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন নাশওয়ান কালী। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.